আসসালামু আলাইকুম লিসেনার্স, মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আমি রাকিব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা এবং এই ঘটনাটির সমস্যার সমাধানে কাজ করেছিলেন ফরিদ হুজুর, এবং ফরিদ হুজুরের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 2012। ওই সময়টাতে ফরিদ হুজুর তিনি জুন এবং জুলাই মাসের ওই সময়টাতে তিনি গিয়েছিলেন চট্টগ্রাম। চট্টগ্রাম তিনি ঘুরতে গিয়েছিলেন, ওনার পরিচিত এক আত্মীয়র বাড়ি সেখানে ছিল, সেখানে তিনি ঘুরতে গিয়েছিলেন। তো ওইখানে যাবার পর উনি যেহেতু এই সমস্ত কাজকর্ম করেন, ওনার সে আত্মীয়ের বাড়িতে বেশ পরিচিতি তিনি পেয়েছিলেন অনেক আগে থেকে। আশেপাশে যারা আছে, তিনি আরো কয়েকবার আগে গিয়েছিলেন, সেখানে গিয়ে ওই আশেপাশের মানুষদের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি কাজ করেছেন। তো যে কারণে ওই এলাকার অনেক মানুষই ফরিদ হুজুরকে চিনে থাকেন। ফরিদ হুজুর যে সময়টাতে সেখানে গিয়েছিলেন, তখনকার সময়ে হঠাৎ করে দুজন লোক ফরিদ হুজুরের সাথে দেখা করতে আসে। সময়টা ছিল খুব ভোর, তিনি সবেমাত্র ফজরের নামাজ পড়ে তিনি বসে আছেন বিছানায়, একটু পরে হয়তো তিনি একটু ঘুমাতে যাবেন, এমন একটা সময় ছিল। তো ওই সময়টাতে তিনি যে রুমে থাকতেন, ওই রুম ছিল একটা আলাদা ঘর, একটা একচালা একটা ঘর, ওখানেই ওনাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো ওই ঘরের দরজায় করা নাড়ছিল কেউ একজন, তিনি শুনতে পাচ্ছিলেন। তো ফরিদ হুজুর উঠে গিয়ে তিনি দরজাটা খোলেন এবং দেখেন যে দুজন লোক ওনার সামনে দাঁড়িয়ে আছে। তো ওনারা প্রথমে কুশল বিনিময় করেন, সালাম দেন, এরপর তারা ভেতরে প্রবেশ করেন। ফরিদ হুজুর তাদেরকে ভেতরে ঢুকিয়ে তাদেরকে বসতে বলেন খাটের উপর। তো বসার পর ফরিদ হুজুর জিজ্ঞেস করেন, আপনারা কে, আপনারা কোথা থেকে আসছেন এত সকালে, কেন, কি সমস্যা? তখন ওদের মধ্য থেকে একজন, দুইজন যে লোক ছিল তাদের মধ্য থেকে একজনের বয়স ছিল প্রায় 25-30-এর মধ্যে, আর একজন প্রায় 50-এর উপরে বয়স, একজন বৃদ্ধ লোক তিনি। তো ওই বৃদ্ধ লোক যিনি ছিলেন তিনি বলছিলেন যে, হুজুর অনেক বড় সমস্যা নিয়ে আপনার কাছে আসছিলাম, যদি একটু আমাদের এই সমস্যাটা দেখতেন আপনি। ফরিদ হুজুর বলেন যে, আপনি একটু প্রথম থেকে বিস্তারিতভাবে খুলে বলেন, তাইলে আমাকে ঘটনাটা বুঝতে একটু সুবিধা হবে। তখন সেই লোক সে বলতে শুরু করে যে, গত বছর অর্থাৎ গত বছর মানে ওই সময়টার গত বছর 12 সালের আগে অর্থাৎ 2011 সালে নাকি তার ছেলের বিয়ে দেয়, ছোট ছেলে। তো বিয়ে দেওয়ার পর ছোট ছেলের ওয়াইফ ঘরে আসার পর থেকেই নানান ধরনের সমস্যা শুরু হতে থাকে। তো মেইন যেটা সমস্যাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে তার ছোট ছেলের ওয়াইফের সাথে। সে বাড়িতে আসার পর পরদিন থেকেই সে অদ্ভুত রকম আচার আচরণ করত, এমন দেখা যেত সে কাউকে মারতে চলে যেত, বিশেষ করে রাতের বেলা, সন্ধ্যার পর থেকে একদম গভীর রাত পর্যন্ত এই সমস্যাটা তার মধ্যে দেখা যেত, যে সে একটু পাগলের মতো আচরণ করতেছে, কাউকে মারতে যাইতেছে এরকম একটা, এবং তার মুখের ভাষা এতটাই খারাপ হয়ে যেত রাতের বেলা, খুব খারাপ ভাষায় সে সবাইকে গালাগাল করত। তো ওই সমস্যাটার জন্য ওই বৃদ্ধ লোক তিনি বলছিলেন, ওই সমস্যাটার জন্য তার ছোট ছেলের ওয়াইফকে অন্য একটা কবিরাজকে তারা দেখিয়েছিলেন। তো ওই কবিরাজকে দেখানোর পর ওই কবিরাজ প্রায় 4-5 মাস যাবত চিকিৎসা চালিয়ে কিছুটা সুস্থ করে তুলতে সক্ষম হয়েছিল। এরপর থেকে তার ওয়াইফ একদম স্বাভাবিক মানুষের মতোই ব্যবহার করত। এই সমস্যাটা নাকি বিগত 3 মাস যাবত আবারও শুরু হয়েছে, এবং সেই সমস্যাটা শুরু হওয়ার পর থেকে তারা ওই কবিরাজের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওই কবিরাজকে তারা খুঁজে পায় না। এরই মধ্যখানে তাদের গ্রামের আশেপাশে গ্রামের বিভিন্ন হুজুরকে তারা দেখিয়েছে। এখানে একটা বিরাট সমস্যা ঘটেছে, যেটা হচ্ছে যারা ওই লোকের বাড়িতে তার ওয়াইফকে দেখতে যেত, ওয়াইফের সমস্যাটা নিয়ে কথা বলতে যেত বা সমস্যার সমাধানে তারা যাওয়ার চেষ্টা করত তাদের বাড়িতে, প্রত্যেকেই তাদের বাড়ি থেকে যাওয়ার পর পুনরায় কখনোই তাদের সাথে যোগাযোগ করেনি। তো একজনের সাথে ওই বৃদ্ধ লোকটি তিনি বলছিলেন তিনি একজন হুজুরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। ওই হুজুর ওনাকে একটা কথাই বলেছিলেন যে আপনার পরিবারে অর্থাৎ আপনার ছেলের ওয়াইফের সাথে যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান যদি আমি করতে যাই তাহলে আমার নিজের এবং আমার পরিবারের প্রাণের ঝুঁকি আছে, তো যে কারণে আমি এই কাজটা করতে পারবো না। তিনি শুধু এইটুকু কথাই বলেন। এরপরে ওই বৃদ্ধ লোকটি কথা বলতেছিলেন যে হুজুর এই সমস্যাটা নিয়ে আপনার কাছে আসছি, কোনো হুজুর কোনো তান্ত্রিক কবিরাজ কিছুই করতে পারতেছে না, তারা একবার আসলে দেখে তারা চলে যায়, তারা পরবর্তীতে আর কোনো কিছু আপডেট তারা জানায় না। তো এখন আপনার কি করতে পারে আপনার কাছে, আপনার পরিচয় পেয়ে আমরা সবাই আমরা ঠিক করলাম যে আপনার সাথে দেখা করব, এই জন্য আপনার কাছে আসছি। তো ফরিদ হুজুর এই কথাগুলো শুনে বলেন ঠিক আছে আমি আপনার ছোট ছেলের ওয়াইফকে দেখতে যাব। তো দেরি করলেন না ফরিদ হুজুর, তিনি আর দেরি করলেন না, তিনি একটু বুঝে যান যেহেতু এই মেয়েটার সাথে অনেক বছর গত বছরও সমস্যাটা হয়েছে এবং এই বছরও সমস্যাটা শুরু হয়েছে, তো আর দেরি করা যাবে না। তো তিনি আল্লাহ নাম নিয়ে বের হয়ে যান তাদের সাথে এবং প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পর তারপরে তারা পৌঁছে যায় ওই বৃদ্ধ লোকের বাড়িতে। সেখানে যাওয়ার পর তিনি দেখেন টিনের ঘর, 4 চালা টিনের ঘর, সেই ঘরের একটা রুমে তার ওয়াইফকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তার ওয়াইফ অর্থাৎ তার ছোট ছেলের ওয়াইফকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে খাটের সাথে, 2 হাত 2 দিকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে এবং 2 পা খাটের অপর প্রান্তের সাথে কোনায় বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে। তো ফরিদ হুজুর যখন তিনি ওই রুমে প্রবেশ করেন এবং দেখেন মেয়েটার পরনে ছিল একটা লাল টকটকে শাড়ি এবং তার হাত পা বাঁধা, মেয়েটা মাথা নিচু করে আছে, ঘুমটা একদম নিচ পর্যন্ত, ফেস দেখা যাচ্ছে না। ফরিদ হুজুর যে মাত্র ওই রুমে তার একটা পা রাখেন ওই সময়টা থেকে ওই মহিলাটা ওই মেয়েটা অর্থাৎ ওই বৃদ্ধ লোকের ছোট ছেলের ওয়াইফ যিনি অসুস্থ, ওই মেয়েটা অস্বাভাবিকভাবে আচরণ শুরু করে, অর্থাৎ ফরিদ হুজুর এবং ওই বাড়ির অন্যান্য লোকেরা যারা ওই রুমে প্রবেশ করেছিলেন তখন ফরিদ হুজুর নিজেও দেখতে পেয়েছিলেন যে মেয়েটা মনে হচ্ছে তার শরীরে প্রায় 5 জন প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তি তার শরীরে চলে এসেছে এবং সে এত জোরে তার হাত পা মানে নাড়ানোর চেষ্টা করতেছে, অর্থাৎ শিকল ছুটে আসার চেষ্টা করতেছে, মনে হচ্ছে যে পুরো খাট কাঁপতেছে এবং মনে হচ্ছে এই খাটের কাঠ ভেঙে শিকলটা ছুটে আসবে, এরকম ফিল হচ্ছিল। ফরিদ হুজুর আর দেরি করলেন না, তিনি সাথে সাথে দোয়া দরুদ পড়া শুরু করেন এবং তিনি দোয়া দরুদ পড়ে জোরে জোরে ফু দিতে থাকেন ওই মেয়েটার শরীরে। বেশ কয়েকবার যখন তিনি ফু দেন তখন মেয়েটা এমন খারাপ ভাষায় সে গালাগাল শুরু করে ফরিদ হুজুরকে যেটা বলার মতো ছিল না। ফরিদ হুজুর নিজেও শরম পেয়ে যান সবার সামনে, ওইখানে আরো লোকজন ছিল, তো বেশ গালাগালি যখন করছিল তখন তিনি বলেন যে আপনারা যারা আছেন প্লিজ দয়া করে আপনারা এখান থেকে চলে যান, শুধু এই মেয়ের যে স্বামী আছে এবং বাবা শ্বশুর আছে তারা থাকবে আর আপনারা বাকি যারা আছেন সবাই চলে যান। তো ফরিদ হুজুরের কথা মতো যারা ছিল ওই ঘরে সবাই চলে যায়, শুধুমাত্র ওই মেয়েটার স্বামী এবং শ্বশুর 2 জন ছিল। তো বেশ অনেকক্ষণ গালাগাল করার পর হুজুর যখন আবারও তিনি দোয়া দরুদ পড়তে থাকেন তখন তিনি বলেন ওনার ওই অর্থাৎ ওই মেয়ের স্বামীকে বলেন যে তুমি একটু কষ্ট করে 1 গ্লাস পানি নিয়ে আসো। তো ছেলেটা অন্য রুম থেকে 1 গ্লাস পানি নিয়ে আসে, আসার পর তিনি পানিতে বেশ কয়েকটা দোয়া পরে তিনি ফু দেন, ফু দিয়ে তিনি ওই পানি হাতের মুঠো নিয়ে ছিটিয়ে দেন পুরো শরীরে। তো ওই পানিটা ছিটানোর পর মেয়েটার পাগলামি কিছুটা হলেও কমেছিল এবং গালাগাল তো বন্ধ করেই ছিল, একটু স্বাভাবিক হয়ে গিয়েছিল। স্বাভাবিক হওয়ার পর তিনি আবারও ওনার সেই প্রক্রিয়া রিচুয়াল প্রক্রিয়া তিনি চালিয়ে যান। তো বেশ অনেকক্ষণ যাবৎ তিনি কাজকর্ম অর্থাৎ দোয়া দরুদ বা বিভিন্ন চেষ্টা বিভিন্নভাবে চেষ্টা করার পর তিনি একটা পর্যায়ে ওই মেয়ের শ্বশুরকে, ওই মেয়ের শ্বশুরের নাম ছিল মাহমুদ মিয়া, তো মাহমুদ মিয়াকে তিনি বলেন যে আপনার ছেলের বউয়ের হাতের যে শিকলের বাঁধন আছে সেগুলো আপনারা খুলে দেন, আপনার মেয়ে এখন থেকে আর কোনো পাগলামি করবে না আমি আশা করছি। তো তখন তারা বলছিল, ওই মেয়ের স্বামী এবং মাহমুদ মিয়া দুজনেই বলছিল যে যদি কোনো সমস্যা হয়, যদি সে আমাদের উপর চড়াও হয়, যদি সে আপনাকে আক্রমণ করতে আসে তাহলে কি হবে? হুজুর বলেন ভয় পাওয়ার কিছু নাই, আমি তো আছি, আমি সব কিছু জেনে বুঝেই বলছি আপনাদেরকে শেকলটা খুলে দিতে। তখন তার স্বামী, ওই মেয়েটার স্বামী খুলে দেয়। হাত এবং পায়ের বাঁধন খুলে দেওয়াতে মেয়েটা চুপ করে শান্ত হয়ে বসে থাকে এবং কিছুক্ষণ পর মেয়েটা ওই খাটে শুয়ে একটা ঘুম দেয়। হুজুর তখন অন্য রুমে চলে আসেন। চলে এসে তিনি বলছিলেন যে দেখেন আপনার মেয়ে আপাতত বেশ কিছুদিন একটু স্বাভাবিক থাকবে, তবে তার যে সমস্যাটা আছে সেটা পুরোপুরিভাবে শেষ হতে বেশ কিছুদিন সময় লাগবে, তবে আমাকে চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনাদের মেয়ে দ্রুত সুস্থ হয়ে যাবে। হুজুর তখন ওই দিনের মতো সেখান থেকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে যান এবং তিনি তাদের ফোন নাম্বারটা সাথে করে নিয়ে যান। তিনি তাদেরকে বলে দিয়েছিলেন যদি আমি আপনাদেরকে কল করি তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমার বাসায়, অর্থাৎ তিনি যেখানে থাকেন চট্টগ্রামে যে আত্মীয়ের বাড়িতে তিনি উঠেছেন সেখানে যেন তারা চলে আসে। ফরিদ হুজুর তাদের কাছে ওনার নাম্বারটা দিয়ে তিনি চলে আসেন বাসায়। তো বাসা আসার পর তিনি বিশ্রাম নেন অনেকক্ষণ যাবৎ। ফরিদ হুজুর রাতের বেলা তিনি জায়নামাজে বসে এশার সালাতের পর জায়নামাজে বসে তিনি এই বিষয়টা নিয়ে ভাবছিলেন এবং কিভাবে কি করবেন সেটাও তিনি ভাবছিলেন বসে বসে। তো একটা পর্যায়ে তিনি স্মরণ করেন তার সেই শুভাকাঙ্ক্ষীদের, যে শুভাকাঙ্ক্ষীরা তাকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে, সেই উস্তাদ যখন ছিলেন, উস্তাদের সাথে যখন তিনি কাজ করতেন, সেই উস্তাদের সময়কার, অর্থাৎ সেই উস্তাদের সাথে যারা কাজ করেছে, যে সহকারী জিনরা ছিল, সেই জিনরা কিন্তু ফরিদ হুজুরের সাথে থাকে এবং ফরিদ হুজুরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। তো ফরিদ হুজুর তখন সেখানে বসে থেকে তিনি তাদেরকে স্মরণ করেন, তারা আসার পর তাদের সাথে তিনি আলাপ আলোচনা করেন এবং এই বিষয়টা নিয়ে ভালোভাবে তথ্য জানার জন্য তিনি তাদেরকে বলে দেন। এদের মধ্য থেকে বেশ কয়েকজন তখন সেখান থেকে চলে যায় এবং একজন তখন ঘণ্টাখানেক পর আসে, এসে ফরিদ হুজুরকে একটা তথ্য দেয়। ফরিদ হুজুর সেই তথ্যটা জেনে নিয়ে তিনি আর দেরি করেন না, তিনি সাথে সাথে ওই যে মাহমুদ মিয়ার ছেলের বউয়ের যে সমস্যাটা ছিল ওই মাহমুদ মিয়াকে তিনি সাথে সাথে কল করেন। কল করে তিনি সাথে সাথে একটা কথাই বলেন যে আপনার মেয়েকে পুনরায় ধরে এই কয়েক মিনিটের মধ্যেই তার হাত পা শিকল দিয়ে পুনরায় বেঁধে ওই খাটের উপরে রেখে দেন, না হলে আপনাদের পরিবারের অনেক বড় বিপদ নেমে আসতে পারে। এই কথা বলতে না বলতেই হুজুর যখন এই কথা বলছিলেন তখন তিনি শুনতে পান যে ফোন কলে তো ছিলেন, তখন তিনি শুনতে একটা কথা একটি আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন যে কয়েকজন অনেক জোরে চিৎকার দিল। এরপরে মোবাইলে তিনি হ্যালো হ্যালো করছিলেন কিন্তু কোনো উত্তর ওই পাশ থেকে আসছিল না, অর্থাৎ মাহমুদ মিয়া তো কল ধরেছিলেন, উনারও কণ্ঠ আর কোনোভাবেই শোনা যাচ্ছে না, শুধুমাত্র তিনি দুই তিনটা চিৎকার শুনতে পেয়েছিলেন কারো। কলটা কেটে দেওয়া ছাড়া তখন ফরিদ হুজুরের আর কোনো উপায় ছিল না, কারণ এত রাতে, এই রাতের বেলা তো আর তাদের বাড়িতে এখন যাওয়া সম্ভব না, গাড়িরও ব্যবস্থা নেই। তিনি নিজে নিজে আমল করে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তিনি ওই রাতটা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা তিনি বেশ কয়েকবার কল দেন কিন্তু কেউ কলটা রিসিভ করে না। মাহমুদ মিয়াকে তিনি কল দিয়েছিলেন অনেকবার কিন্তু মাহমুদ মিয়ার কলটা কেউ আর রিসিভ করে নেই। তিনি তো একবার গিয়েছেন তাদের বাড়িতে, তিনি সরাসরি গাড়ি রিজার্ভ করে চলে যান মাহমুদ মিয়াদের বাড়িতে এবং সেখানে যাওয়ার পর ফরিদ হুজুর যেটা দেখতে পান যে বাড়িটা ছিল চারছালা, যে বাড়িটা ছিল সেই বাড়িটার এক তৃতীয়াংশ, মানে ওই ঘরের এক তৃতীয়াংশ পুড়ে একদম কালো হয়ে গিয়েছে টিন। তিনি এই জিনিসটা দেখতে পান এবং ওই বাড়ির আশেপাশে তখন পর্যন্ত কোনো মানুষ ছিল না। তিনি বেশ কয়েকবার মাহমুদ মিয়ার নাম ধরে ডাকতেন কিন্তু কোনো ভেতর থেকে সারা শব্দ আসে নাই, তিনি বুঝতে পারছিলেন ভেতরে কেউ নাই। তো বেশ অনেকক্ষণ ডাকাডাকি করার পর আশেপাশ থেকে কয়েকজন লোক ফরিদ হুজুরের কাছে আসে। আসার পর তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই ঘরে যে মাহমুদ মিয়া ছিলেন তার পরিবারের লোকেরা তারা কোথায় আর তাদের ঘর এভাবে আগুনে পড়লো কিভাবে। তো তাদের মধ্য থেকে একজন বলতেছে যে সবাই ওই রুমেই ছিল, যে কারণে ওই রুমে হঠাৎ করে কিভাবে যেন আগুন লেগে যায়, তো সবাই প্রায় অনেকটাই দগ্ধ হয়ে যায় আগুনে। আগুনে তাদের শরীরের অনেকটা অংশ পুড়ে যাওয়ার কারণে রাতের বেলাতেই তাদের অন্যান্য আত্মীয় স্বজনরা যারা আছে তাদের ঘরের প্রত্যেক সদস্যদেরকে নিয়ে তারা হাসপাতালে চলে যায় এবং তারা বর্তমানে শহরের একটা হাসপাতালে ভর্তি আছে। তিনি আরেকটা জিনিস শিওর হওয়ার জন্য তাদেরকে বলেন যে এই ঘরের যে একটা গৃহবধূ আছে, ওনার মাহমুদ মিয়ার যে ছোট ছেলের বউ, সে কোথায়। ওই প্রতিবেশীরা কিন্তু এই ব্যাপারে খবরটা জানত। তো প্রতিবেশীরা বলছিল ওই মেয়েকে পাওয়া যাচ্ছিল না, তারা অনেকক্ষণ যাবত ওই মেয়েকে খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না। তো এমন একটা সময় এই সমস্যাটা হয়েছে এবং প্রতিবেশীরা এটাও জানায় ওই মেয়েকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাকে খোঁজার জন্য অনেক লোক বিভিন্ন দিকে পাঠানো হয়েছে। ফরিদ হুজুর হতাশ হয়ে বাড়িতে ফিরে আসার ছাড়া ওনার আর কোনো উপায় ছিল না। তিনি বাড়িতে এসে আবারও সেই পরিচিত জিনদেরকে স্মরণ করেন এবং বলেন যে তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম ওই মেয়ে কোথায় কি অবস্থায় আছে খুঁজে বের করতে হবে সাথে সাথে, মানে খুব দ্রুত। তো ওনারা ফরিদ হুজুরের সেই নির্দেশটা শুনে তারা চলে যায়। ফরিদ হুজুর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ওনার ঘরে। এর মধ্যখানে তিনি বেশ কয়েকবার মাহমুদ ভাইয়াকে কল করেন কিন্তু কেউ কলটা রিসিভ করে না। এর মধ্যখানেও তিনি কয়েকবার ওনার সেই পরিচিত জিনদেরকে স্মরণ করেছিলেন কিন্তু ওনাদের মধ্য থেকেও কারো কোনো রেসপন্স তিনি পাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফরিদ হুজুরের মোবাইল একটা কল আসে। তো তিনি কলটা রিসিভ করেন এবং অপর পাশ থেকে তিনি শুনতে পান কেউ একজন বলছিল যে আপনি কি মাহমুদ মিয়ার সাথে কথা বলতে চান। তো তখন উনি একটা কথাই বলেন যে মাহমুদ মিয়ার অবস্থাটা কিরকম এবং সে কোন হাসপাতালে আছে একটু ঠিকানাটা আমাকে দেন। ফরিদ হুজুর ওই ঠিকানাটা ফোনের মাধ্যমে নিয়ে তিনি সরাসরি সেই হাসপাতালে চলে যান এবং সেখানে গিয়ে তিনি দেখতে পান যে মাহমুদ মিয়া এবং তার ছেলে এবং পরিবারের বাকি সদস্যরা প্রায় দগ্ধ অবস্থায়, তাদের শরীর পুরো অবস্থায় ব্যান্ডেজ করা, তাদের শরীরে ওই অবস্থায় তারা মানে হাসপাতালের বেডে শুয়ে আছে। তিনি মাহমুদ মিয়ার কাছে যান, কাছে গিয়ে তিনি বসেন। বসে তিনি জিজ্ঞাসা করছিলেন যে কি হয়েছিল আপনাদের বাড়িতে, আগুন কিভাবে লাগলো, আপনারা পড়লেন কিভাবে, বা আপনাদের ছোট ছেলের বউ কোথায় গিয়েছে, কখন গিয়েছে, আপনারা কি এই বিষয়ে কিছু জানেন কিনা। মাহমুদ মিয়া তখন বলতে থাকে যে আমরা আমাদের যার যার রুমে আমাদের নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, আপনি যখন কল করলেন তখন এর আগ পর্যন্ত কিন্তু আমাদের গৃহবধূ তার যে রুম ছিল ওই রুমেই ছিল, আমরা একটু আগেই দেখে এসেছিলাম, কিন্তু আপনি যখন কল করে এই কথা বলছিলেন আমি তখন এক পা দিলাম ওই আমাদের গৃহবধূর রুমে, আমি যখন এক পা সেখানে দিলাম সাথে সাথে দেখলাম আপনি কিন্তু তখনও ফোন করলেন, কলের মধ্যে ছিলেন, আপনি ফোনে ছিলেন, তো আমি দেখলাম গৃহবধূ সে খাটের উপর বসে আছে এবং তার সামনে বিরাট আগুনের গোলা একদম ঘুরছে, মানে মনে হচ্ছে আগুনের গোলাটা তার সামনে থেকে বারবার তাকে প্রদক্ষিণ করে ঘুরতেছে, অর্থাৎ তাকে কেন্দ্র করে, তার গৃহবধূকে কেন্দ্র করে চারপাশ দিয়ে ঘুরতেছে আগুনের গোলাটা। তো যখন তিনি এই জিনিসটা দেখেন তখন তিনি একদম হতবাক হয়ে যান, এই কারণেই তিনি মুখ দিয়ে কোনো উত্তর মানে কোনো কথা তিনি বের করতে পারছিলেন না। তখন বারবার কিন্তু ফরিদ হুজুরটাকে তাকে ফোনে ডাকছিলেন কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না। একটা পর্যায়ে ওই গৃহবধূ এমন জোরে একটা চিৎকার দিল যে চিৎকারের কারণে ওই আগুনের গোলা মনে হচ্ছিল একটা সিলিন্ডার ব্লাস্ট হলে, পুরো গ্যাস যখন ছড়িয়ে পড়ে চারদিকে, অগ্নিকুণ্ড যেরকম ছড়িয়ে পড়ে চারদিকে, ঠিক সেরকম ভাবে এত জোরে একটা ব্লাস্ট হলো, মনে হচ্ছিল যে ওই রুমে এবং ওন পাশের রুমে যারা ছিল প্রত্যেকেই তখন দগ্ধ হয়ে যায় ব্লাস্টের কারণে এবং সাথে সাথে আগুন লেগে যায় ঘরের পুরো অংশে। তো দগ্ধ হওয়ার পরে তারা প্রত্যেকেই আল্লাহর রহমতে নিজেদের জান নিয়ে তারা বের হতে পারছিল কিন্তু তারা একটা মাত্র চিন্তায় ছিল যে গৃহবধূ তো ভিতরে আছে, তাকে বাঁচাতে হবে। তার ছেলে এবং বেশ কয়েকজন লোক তখন আসছিল আশেপাশ থেকে, তার প্রত্যেকে ঢুকে যাবে রুমের ভেতরে এবং বারবার মানে প্রত্যেক মানে ওই দুইটা রুম, যে দুইটা রুমে আগুন লেগেছিল ওই দুইটা মানে অল্প মানে বেশি না ব্রাস্ট হয়েছিল একটু বড় করে, যেটা বলছিলেন যে একটু বড় করে ব্রাস্ট হয়েছিল, ওই ব্রাস্টের কারণে সকলে দগ্ধ হয়ে যায় এবং আগুন ওই কাপড় চোপড় এবং টিনের উপরি ভাগের যে সিলিং এর মধ্যে, যে সিলিং এর মধ্যে তারা কাপড় দিয়ে ঝুলিয়ে রেখেছিল সিলিংটা, ওইখানে আগুন লেগে যায়। তো ওইটা পরবর্তীতে তারা পানি দিয়ে নিভিয়ে ফেলে, পুকুরের ঘাট ছিল আশপাশে, ওইখান থেকে তারা বালতি দিয়ে পানি এনে নিভিয়ে ফেলে, মানে নিভিয়ে ফেলে আগুনটা। কিন্তু তাদের গৃহবধূকে তখন তারা খুঁজে পায় না ঘরের ভেতরে, তো প্রত্যেকের এনে খুব চিন্তিত হয়ে যায়। কিন্তু তাদের শরীরের এই অবস্থা দেখে তাদেরকে পরে তারা প্রতিবেশী এবং অন্যান্য আত্মীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে আসে। তো এতটুকুই তাদের, এতটুকুই মাহমুদ মিয়া জানেন এবং এটাই তিনি ফরিদ হুজুরের কাছে এটা বলেছেন। তাদের সাথে কথাবার্তা বলার পর ওনারও কিছু কাজকর্ম ছিল আশেপাশে, সেগুলো শেষ করে তিনি প্রায় সন্ধ্যা সাতটার পর তিনি রওনা দেন। বেশ অনেকটা জায়গায় হেঁটে এসে ওনাকে গাড়িতে উঠতে হবে এবং সেখান থেকে তিনি বাসায় আসবেন। তো জায়গাটা এমন ছিল যে একদম খোলামেলা, এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে হবে, ওই গ্রাম থেকে ডিরেক্ট গাড়ি পাওয়া যায় না এত রাতের বেলা। তো যে গ্রামে তিনি যাবেন সেই গ্রামে স্টেশন আছে, সিএনজি স্টেশন, ওখান থেকে তিনি গাড়ি দিয়ে যাবেন। তো এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার রাস্তাটা একদম চিকন সরু মাটির রাস্তা, একটা সিএনজি হয়তো কোন রকম ভাবে আসা যাওয়া করতে পারবে। তো এমন অবস্থায় তিনি কয়েকজন লোকের কাছ থেকে চিনে যে এই দিক দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হবে, তো কয়েকজন লোক ওনাকে বলে দেন। তো বলে দেওয়ার কারণে ফরিদ হুজুর তখন তিনি হাঁটা শুরু করেন ওই রাস্তা দিয়ে। ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগবে, কিন্তু ওই রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, অনেক দূর, অনেক দূরে, অর্থাৎ ধরতে গেলে প্রায় আধ কিলোমিটার দূরে দুই পাশে হয়তো বাড়িঘর আছে কারো, কিন্তু এর মাঝখানে কোনো বাড়িঘর নাই। তো তিনি হাঁটা শুরু করেন, হাঁটতে ছিলেন তিনি আর মনে মনে কিছু জিকির তিনি করতে করতে তিনি হাঁটছিলেন। চাঁদের আলো ছিল যার কারণে একদম স্পষ্ট অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। তো ফরিদ হুজুর হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার পাশের একটা জলাশয়ে, যে জলাশয়ে ফেনা ছিল, অনেক ফেনা ছিল এবং বেশ অনেক কিছুটা জায়গা ফাঁকা ছিল, তো ওনার নজরটা পড়ে ওই জলাশয়ের দিকে। এবং জলাশয়ের দিকে যখন ওনার নজরটা পড়ে, ফরিদ হুজুর যেটা দেখতে পান, একটা অবয়ব, একটা মানুষ আকৃতির অবয়ব, সে সাঁতার কাটতেছে ওই পানির জলে, মনের আনন্দে সে সাঁতার কাটতেছে এবং গান গাইতেছে। তো এই জিনিসটা দেখে তিনি একটু থমকে দাঁড়ান এবং তিনি কোনো কিছু বলেন না। একবার তিনি ভাবেন যে না, আমি এটা না দেখার ভান করে সেখান থেকে চলে যাওয়াই ভালো হবে, মানে যেহেতু তিনি সেখানে একা আছেন। তো তিনি হাঁটা শুরু করেন, হাঁটা শুরু যখন তিনি করেন তখন উনি তো শুনতে পাচ্ছিলেন যে সাঁতার কাটতেছে। তো একটা সময় তিনি শুনতে পান যে সাঁতার কাটা বন্ধ করে দিয়েছে, পানিতে কোনো আওয়াজ হচ্ছে না। তো যখন তিনি মাথা ঘুরিয়ে ওই জলাশয়ের দিকে তাকান, দেখেন কিছু নাই, একদম খালি। ফরিদ হুজুরের লাইফে এই প্রথম কোনো এন্টিটি ফরিদ হুজুরকে আঘাত করেছিল। ফরিদ হুজুর তখন যখন তাকান তিনি পুকুরের পানির দিকে, দেখেন কিছু নাই, যে একটু আগে সাঁতার কাটছিল সে, যে অবয়ব, যে মানবাকৃতির অবয়ব সেখানে সাঁতার কাটছিল, সে আর সেখানে নেই। মানে মুহূর্তের মধ্যেই তিনি ভাবছিলেন কোথায় গেল, এই মুহূর্তের মধ্যেই ফরিদ হুজুরকে সজোরে একটা ধাক্কা মারে এবং ফরিদ হুজুর দেখতে পান একটা বাদুর, বিশাল বড় সাইজের বাদুর, বাদুর আকৃতির একটা অবয়ব ফরিদ হুজুরের ওই অবয়ব তার ডানা দিয়ে এত জোরে ঝাপটা মারে, যে ঝাপটার কারণে ফরিদ হুজুর ওই পুকুরের কাছে, অর্থাৎ রাস্তার পাশেই পুকুর ছিল, সেই পুকুরে তিনি পড়ে যান এবং ফেনার নিচে তিনি তলিয়ে যেতে থাকেন ধীরে ধীরে। ফরিদ হুজুর তিনি দুয়াদুরুদ পড়ছিলেন জোরে জোরে, তিনি কি করবেন তখন বুঝতে পারছিলেন। তিনি সাঁতার কাটতেছেন, ফেনার উপর দিয়ে তিনি মানে উঠতে পারতেছেন না, ফেনার কারণে তিনি সাঁতার দিয়ে পারে আসার চেষ্টা করতেছেন কিন্তু আসতে পারতেছেন না। ফরিদ হুজুর তিনি দেখতেছেন ওই অবয়বটা, বাদুর আকৃতির ওই অবয়বটা বিশাল, সে দাঁড়িয়ে আছে ওই পুকুর পারে, তার ডানাগুলো বিশাল বড়, সে মেলে আছে তার ডানাগুলো এবং সে তাকিয়ে, এক দৃষ্টি সে তাকিয়ে আছে এবং সে এমন ভাবে হাসতেছে মনে হচ্ছে চিকন গলায় কোনো মহিলা হাসলে যেরকম একটা শব্দ শোনা যায়, ঠিক সেই রকম শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন ফরিদ হুজুর। শত চেষ্টা করার, অনেকক্ষণ চেষ্টা করার পর ফরিদ হুজুর তিনি সক্ষম পারে উঠার জন্য, এবং তিনি যখন পারে উঠে যান তখন অবয়বটা একটা উড়াল দিয়ে তার দুই ডানা প্রশস্ত করে সে উড়াল দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। ফরিদ হুজুর আর তিনি সেখানে দেরি করেন না, কারণ এই পরিস্থিতিতে তিনি উনার জীবন আর কোনোদিন পড়েন নাই একটা অবয়ব সরাসরি উনাকে আঘাত করবে। ফরিদ হুজুরের মনে আসছিল না তিনি যে তার সহকারী জিনদেরকে তিনি স্মরণ করবেন। পারে উঠার পর তিনি সাথে সাথে স্মরণ করতে থাকেন ওই জিনদেরকে, কিন্তু ওই জিনদের কোনো রেসপন্স তিনি পাচ্ছিলেন না। তিনি হাঁটতে থাকেন সরাসরি, না আমাকে নিজেই সামলাতে হবে এই পরিস্থিতি। তিনি হাঁটছিলেন হাঁটছিলেন এবং মুখে মুখে তিনি দৌড়ে পড়ছিলেন, হাঁটছিলেন। তো অনেকটা পথ তিনি পার হয়ে আসার পর পেছন থেকে তিনি শুনতে পান তার পরিচিত কেউ একজন শোভাকাঙ্ক্ষী এসেছেন। তিনি পিছনে তাকিয়ে দেখেন সুন্দর লেবাস, ইসলামিক লেবাস, বড় জুব্বা পরা, মাথায় সুন্দর পাগড়ি এবং মুখে দাড়ি। তিনি ওনার পেছনে দাঁড়িয়ে আছেন এবং ওনার সাথে তাল মিলিয়ে হাঁটতেছেন সামনের দিকে। তো একটা পর্যায়ে ফরিদ হুজুর তিনি হাঁটা বন্ধ করেননি, তিনি যে হাঁটতেছেন তো ওই যে শোভাকাঙ্ক্ষী ওনার কাছে এসেছেন উনি ওনার সাথে তাল মিলিয়ে হাঁটতেছেন এবং জিজ্ঞাসা করতেছেন, বিপদে পড়ার আগে কি আমাদের কথা মনে পড়ে না? তখন তিনি বলতেছেন, আমি কি বিপদ আসবে আমি কি জানতাম, হঠাৎ করে আসছে, আমি জানলে তো আমি আপনাদের কাউকে সাথে নিয়ে অবশ্যই আসতাম। তো তখন ওদের ওই শোভাকাঙ্ক্ষী যে একজন ছিলেন তিনি বলছিলেন যে আপনি আপনার নিজে বোঝা উচিত ছিল, আপনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবেন এই নিরিবিলি রাস্তা দিয়ে এবং আপনি একটা কেস সলভ করার কাজ আপনি করতেছেন, চেষ্টা করতেছেন, তো আপনার বোঝা উচিত ছিল যে আপনার একা চলাচল করা এই মুহূর্তে আপনার জন্য রিস্ক, এটা আপনি বুঝে শুনে আমাদের কাউকে আপনার সাথে রাখলে হতো। তখন ফরিদ হুজুর তিনি জিজ্ঞাসা করেন, যা হয়ে গেছে আল্লাহ আমার সাথে ছিলেন, আমাকে বেশি ক্ষতি করতে পারেনি। তো তিনি বলছেন, এই যে আমার কাপড় চোপড় ভিজে একাকার, ওনার পায়জামা পাঞ্জাবি টুপি সমস্ত কিছু ভিজে গিয়েছে, ওনার খুব ঠান্ডা লাগতেছে। উনি যখন এই কথা বলেন ওনার খুব ঠান্ডা লাগতেছে, ফরিদ হুজুর যেটা ফিল করতে পারছিলেন মুহূর্তের মধ্যেই যেন ওনার শরীর পুরো চাঙ্গা হয়ে গিয়েছে এবং কিছুটা উষ্ণ বাতাস ওনার শরীরে লাগতেছে। তো তখন তিনি জিজ্ঞাসা করেন ওই অবয়বটা কে ছিল? তখন তিনি বলেন যে অবয়বটা ছিল, এটা ছিল তাদের ওই যে গৃহবধূ, যে গৃহবধূকে কালো জাদুর মাধ্যমে কিছু খারাপ জিন দ্বারা তাকে বশ করা হয়েছে এবং তার ক্ষতি করা হচ্ছে, ওদের মধ্য থেকে একজন সহকারী শয়তান, ওই শয়তান আপনাকে ক্ষতি করার জন্য আসছিল কিন্তু আপনাকে কিছুই করতে পারে নাই আপনার আমলের কারণে। তো তখন ফরিদ হুজুর বলেন, ঠিক আছে আমি বাসায় গিয়ে এই ব্যাপারে কথা বলবো। তো তখন ওই শোভাকাঙ্ক্ষী ওনাকে গাড়ির রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে সেই শোভাকাঙ্ক্ষী চলে যায়। তো এদিকে ফরিদ হুজুর দেখেন তিনি আস্তে আস্তে প্রায় 10-15 মিনিটের মধ্যে ওনার শরীরের যে ভিজা কাপড়গুলো ছিল, পাজামা পাঞ্জাবি টুপি সমস্ত কিছু একদম শুকিয়ে গিয়েছে একদম স্বাভাবিক কাপড়ের মতো। তো তখন তিনি সিএনজি রিজার্ভ করে সাথে সাথে চলে আসেন তার বাড়িতে। ওই দিন রাতের বেলা ফরিদ হুজুর জানতে পারেন যে তার ওই যে মাহমুদ মিয়া যে ছিল, মাহমুদ মিয়ার গৃহবধূ যে ঘর থেকে বের হয়ে গিয়েছিল আগুন অগ্নিকাণ্ডের সময়, সে ফিরে এসেছে এবং তারা প্রত্যেকেই বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ বোধ করার পর তারা বাড়িতে ফিরে যায়। তো বাড়িও কিছুটা এর মধ্যখানে মেরামত করে নতুন চাল লাগানো হয় এবং পরবর্তীতে যখন ওই গৃহবধূকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কোথায় গিয়েছিলে, সে বলছিল আমি তো একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, এরপরে আর ওর কিছু মনে নাই, সেটুকুই বলতেছিল। তো ফরিদ হুজুরের সাথে এই কথা বলার পর ফরিদ হুজুর বলেন যে আচ্ছা ঠিক আছে এখন স্বাভাবিকভাবে চলতে দিন, আমি আসতেছি, আমি এসে কথা বলবো আপনাদের সাথে এবং ওই গৃহবধূকে কখন কি করতে হবে আমি আপনাদের জানাব। ওই দিন রাতের বেলা যখন স্বাভাবিকভাবে সবাই ঘুমাচ্ছিল মাহমুদ মিয়ার ফ্যামিলিতে, মাহমুদ মিয়ার ছোট ছেলের সেই ওয়াইফ যখন তার ছোট ছেলের সাথে একসাথে রুমে ছিল, তো মাহমুদের সেই ছোট ছেলে সে তো ঘুমিয়েছিল, তো হঠাৎ করে তার যখন ঘুমটা ভেঙে যায় সে দেখতে পায় যে তার বিছানায় তার ওয়াইফ তার পাশে নাই। তো তিনি উঠে বসে তিনি রুমের লাইট জ্বালাতে যাবেন এমন সময় ওনার রুমের সিলিং এর দিকে ওনার চোখ যায় এবং তিনি দুইটা লাল রঙের চোখ তিনি দেখতে পান। তো দুইটা লাল রঙের চোখ যখন তিনি দেখতে পাচ্ছিলেন যে জলজল করছে অন্ধকারের মধ্যেও, তিনি সাথে সাথে রুমের লাইটটা জ্বালিয়ে দেন। ওই মাহমুদ মিয়ার ছোট ছেলে যখন রুমের লাইটটা জ্বালিয়ে দেয় তখন তিনি যা দেখতে পান যে সিলিং এর যে বাস থাকে না, টিনের চৌচালা ঘরের সিলিং এর উপরে কিন্তু বাস থাকে, সেই বাসের সাথে উল্টো হয়ে ঝুলে আছে তার ওয়াইফ, এবং এমন একটা বিদঘুটের চেহারা করে রেখেছে, বিদঘুটে হাসি দিচ্ছে সে একটু পরপর। মাহমুদ মিয়ার ছেলে তখন এই জিনিসটা দেখে সে আর সহ্য করতে পারছিল না, সে একটা জোরে চিৎকার দিয়ে তার আব্বা আম্মাকে ডাকতে থাকে এবং সে রুম থেকে বেরিয়ে আসে। তার আব্বা আম্মা ঘুম থেকে উঠে, মাহমুদ মিয়া ঘুম থেকে উঠে যখন ছেলের রুমে আসে, ছেলে যখন তার আব্বাকে নিয়ে রুমে প্রবেশ করে, তখন যেটা দেখতে পায় মাহমুদ মিয়া এবং তার ছেলে যেটা দেখতে পায় যে তার ওয়াইফ স্বাভাবিকভাবেই বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। মাহমুদ মিয়া তখন কিছুটা বিশ্বাস করেন ছেলের কথা যে তার ওয়াইফের সাথে যেহেতু সমস্যা চলতেছে, ছেলে যেহেতু এই জিনিসটা দেখেছে এটা অবশ্যই সত্যি হবে। তো তখন তিনি ফরিদ হুজুরকে কল করতে যাবেন, তো এই মুহূর্তে বলেন যে না, এত রাতে কল করার দরকার নেই, হুজুর ঘুমিয়ে আছেন, হুজুরকে ডিস্টার্ব করার দরকার নেই। তো এই কথাগুলো তিনি জানতে পারেন যে এরকম ভাবে হয়েছিল মাহমুদ মিয়ার পরিবারে। তো ওই রাতটা কাটার পরদিন কিন্তু ফরিদ হুজুর তাদের বাড়িতে গিয়েছিলেন, মাহমুদ মিয়ার বাড়িতে। মাহমুদ মিয়ার বাড়িতে যাবার পর তিনি গৃহবধূকে তিনি রোকেয়া করার প্রস্তাব দেন যে গৃহবধূকে রোকেয়া করাতে হবে, রোকেয়া করলে আশা করি সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এর মধ্যখানে ওনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, ওই মেয়েকে কে জাদু করেছে, জাদুটা কোথায় আছে, সেটা কিভাবে নষ্ট করতে হবে, এটার সম্পূর্ণ দায়ভার, সম্পূর্ণ দায়িত্ব ফরিদ হুজুর নিজে নিয়ে নেন। কিন্তু তিনি মাহমুদ মিয়ার পরিবারকে এই ব্যাপারে কিছু বলেননি, তিনি শুধুমাত্র একজন ভালো আলেম ঠিক করে দেন যে আলেম প্রতিদিন এসে সেই গৃহবধূকে রুকেয়া করে দিয়ে যাবে। তো এটা তিনি শুরু করে দেন এবং তিনি নিজে নিজে ওই সমস্যাটা কিভাবে সলভ করা যায় সেটা তিনি খুঁজছিলেন। ফরিদ হুজুর তখন ওনার বাড়িতে এসে, তখন রুমে বসে তিনি ওনার সেই শুভাকাঙ্ক্ষী পরিচিত জিনদের সাহায্যে তিনি ওনাদের সাথে বৈঠক করেন, আলাপ আলোচনা করেন। এরপর তিনি জানতে পারেন যে যেই জাদু করা হয়েছে সে জাদুর মূল যে বস্তু, জাদু বস্তুটা ওইটা একটা পুটলার মধ্যে আছে, ওই পুটলার ভিতরে সেই সবগুলো জাদু বস্তু একসাথে করা আছে। সেই পুটলাটা উদ্ধার করে আগুনে পুড়িয়ে ফেলতে পারলে এই জাদুটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং মাহমুদ মিয়ার ছেলের বউয়ের সে জাদুটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং সে শারীরিকভাবে একদম সুস্থ হয়ে যাবে, তার জীবনে আর কোনো সমস্যা, এই সমস্যাটা তার জীবনে থাকবে না। ফরিদ হুজুর বলেন, যেহেতু কাজটা আমি হাতে নিয়েছি, আমার তো আর কোনো উপায় নাই, আমি পারবো না কাউকে দিয়ে কাজ করাতে, এই কাজটা আমাকেই করতে হবে এবং আমি পারবো না আমি তাদেরকে ছেড়ে দিতে, তাদের এই সমস্যাটা দেখে আমার খুব মায়া হচ্ছে। তো ফরিদ হুজুর বলেন যে আমাকে এই কাজটা করতে হবে, তোমরা আমাকে সাহায্য করলে, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি এগোতে পারি। ফরিদ হুজুর তাদের কাছ থেকে সবকিছু ঠিকানা নেন এবং তিনি জানতে পারেন যে তাদের ওই যে মাহমুদ মিয়া আছেন, মাহমুদ মিয়ার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা পরিত্যক্ত জায়গা আছে। ওই পরিত্যক্ত জায়গাটা এমন একটা জায়গা ছিল যে আশেপাশের যারা আছে সবাই টুকটাক সেখানে ময়লা ফেলে, এমন একটা জায়গা গ্রামের, সেই জায়গাটাও কিন্তু মানুষ ময়লা ফেলে। তো ওই জায়গাটার পাশে একটা ইউক্যালিপটাস গাছ আছে, ইউক্যালিপটাস গাছ অনেক সোজা এবং লম্বা, অনেক উঁচা হয়, বড় একটা প্রাপ্তবয়স্ক ইউক্যালিপটাস গাছ। ওই ইউক্যালিপটাস গাছ থেকে দুই হাত পিছনের দিকে একটা চিহ্ন, মানে তিনি আইডেন্টিফাই করতে পারবেন সেখানে গেলেই, ওখানে একটা গর্ত তিনি খুঁড়তে হবে। এই গর্ত, এক হাত গর্ত খোঁড়ার পর সেই গর্তের ভেতরেই সেই পুটলাটা থাকবে, সেই পুটলাটা সেখান থেকে উদ্ধার করে পুড়িয়ে ফেলতে পারলেই সেই জাদুটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। ফরিদ হুজুর তিনি আর বেশি দেরি করলেন না, দুই তিন দিন তিনি সময় নেন। এর মধ্যখানে তিনি ফোন করে মাহমুদ মিয়ার পরিবারে তিনি ফোন করে তিনি জানেন যে রুকেয়া ঠিক মতো চলতেছে কিনা। তো হুজুর, তারা মাহমুদ মিয়া জানায় যে হুজুর প্রতিদিন সময় করে আসেন এবং রুকেয়া করে দিয়ে যান এবং তিনি জানতে পারেন যে মেয়ে পূর্বের তুলনায় কিছুটা স্বাভাবিকভাবে আচরণ করছে। ফরিদ হুজুরের সেদিন সময় আসে, ফরিদ হুজুর বের হয়ে যান, সব প্রস্তুতি নিয়ে তিনি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে যান সেই পরিত্যক্ত জায়গাটার উদ্দেশ্যে। ফরিদ হুজুরকে পূর্বে থেকে জানিয়ে রাখা হয়েছিল যে ওই জায়গাটা খারাপ চিন্তার আস্তানা, সেখানে গেলে ওনাকে বিভিন্ন ধরনের মায়া দেখানো হবে, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করা হবে, কিন্তু ওনাকে সরাসরি কোনো এন্টিটি আঘাত করতে পারবে না, কারণ তিনি নিজের শরীর সম্পূর্ণরূপে বন্ধ করে ফেলেছেন। তিনি সম্পূর্ণরূপে সেফ আছেন, ওইখানের বসবাসরত, ওই আস্থানের বসবাসরত কোনো এন্টিটি ফরিদ হুজুরের উপর কোন রকম আঘাত করতে পারবে না। তারা শুধু মায়া দেখাতে পারবে, তারা শুধু ভয় দেখাতে পারবে, আর কিছুই তাদের পক্ষে সম্ভব না। তো ফরিদ হুজুর তো জানেন এই বিষয়ে, তিনি সবকিছু বুঝে শুনেই তিনি সেদিকে যান। সেখানে যাওয়ার পর তিনি ওই জায়গাটা আইডেন্টিফাই করেন এবং তিনি পৌঁছে যান সেই ময়লা ফেলা সেই পরিত্যক্ত জায়গাটাতে এবং দেখতে পান সেই ইউক্যালিপটাস গাছ সেখানে আছে। ইউক্যালিপটাস গাছের গোড়াটা একদম পরিষ্কার ছিল, সুন্দর মাটি দেখা যাচ্ছে। ফরিদ হুজুর যখন ওই ইউক্যালিপটাস গাছ থেকে 10-15 হাত দূরে আছেন, তখন তিনি ইউক্যালিপটাস গাছটার দিকে তাকান এবং ফরিদ হুজুর যেটা দেখতে পাচ্ছিলেন, সেই গাছের ডালের মধ্যে কোনো পাতা নাই। সেই গাছের ডাল শাখা প্রশাখাগুলো যে ছিল সেগুলোর মধ্যে কোনো পাতা নাই, সেই পাতার পরিবর্তে সেই ডালগুলোতে ঝুলে আছে মানুষের হাত, মানুষের হাতের কবজি, মানুষের পায়ের পাতা, মানুষের কান, নাক, দুইটা চোখ এইভাবে ঝুলে আছে সেই গাছগুলোতে। তিনি তাকিয়ে আছেন শুধুমাত্র। তিনি কয়েক মুহূর্তের জন্য একটু অন্যমনস্ক হয়ে গেলেও তিনি জিনিসটা আবার তিনি ভাবেন যে না, আমাকে মায়া দেখানো হচ্ছে, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে কাজটা সম্পূর্ণভাবে করতে হবে, এখানে ভয় পেলে চলবে না, সময় নষ্ট করা চলবে না। ফরিদ হুজুর ওই দিকে দৃষ্টিপাত করেন না, তিনি ইউক্যালিপটাস গাছের পাশে আসেন। আসার পর তিনি যেটা ফিল করতে পারছিলেন যে আশেপাশে অনেক এন্টিটি ঘোরাফেরা করছে, তিনি সেই এন্টিটিগুলোর হাঁটার আওয়াজ, সেই এন্টিটিগুলোর নিজেদের মধ্যে কথাবার্তা বলার আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন এবং তিনি শুনতে পাচ্ছিলেন ওই এন্টিটিরা নিজেদের মধ্যে বলাবলি করতেছে যে এই ফরিদ হুজুর আজকে তার প্রাণ নিয়ে এখান থেকে ফিরতে পারবে না। ফরিদ হুজুর কিন্তু এইসব বিষয়ে তোয়াক্কা করতেছেন না, তিনি বলতেছেন আল্লাহ আমার সাথে আছেন, আমি আমার এই কাজটা, এই হালাল কাজটা আমি সম্পূর্ণভাবে শেষ করে আমি এখান থেকে সহি সালামত আমি ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। তিনি ওই দিকার দৃষ্টিপাত করেন না, তিনি সেই দেখানো অর্থাৎ সেই জিনদের বলা সেই জায়গাটুকুতে অর্থাৎ হাত গাছ থেকে কয়েক হাত পিছনের দিকে তিনি গর্ত করা শুরু করেন। তিনি হাত দিয়ে গর্ত করা শুরু করেন কারণ ওই গাছের গোড়ার মাটিটা নরম ছিল। তিনি আগে থেকেই জানতেন একটু বালু মাটি ছিল, নরম ছিল, যে কারণে তিনি হাত দিয়ে গর্ত করতে কমফোর্ট ফিল করছিলেন। তো অনেকটা গর্ত খোঁড়ার পর তিনি পাচ্ছিলেন না সেই পুতলাটা খুঁজে, তিনি পুতলাটা খুঁজে পাচ্ছিলেন না। এই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছিলেন যে ওনার পেছনে অনেক শিয়ালের ডাক তিনি শুনতে পাচ্ছিলেন, মনে হচ্ছে শত শত শিয়াল ওনার পেছনে দাঁড়িয়ে আছে এবং এত জোরে তারা ডাকতেছে মনে হচ্ছে যে শিয়াল বা কুকুরকে আর্তনা মানে পিটালে তারা যেরকম আর্তনাদ করে, যেরকম আওয়াজ করে, ঠিক সেরকম আওয়াজ ফরিদ হুজুর শুনতে পাচ্ছিলেন। তখন ফরিদ হুজুর ওই দিকে তিনি দৃষ্টিপাত করেন না, তিনি ওনার নিজের কাজ করছিলেন মনোযোগ সহকারে। তিনি আবারও গর্ত করা শুরু করেন, তিনি আরেকটু গভীরে তিনি প্রবেশ করেন ওই পুটলার খোঁজে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফরিদ হুজুর সেই পুটলাটা তিনি খুঁজে পান। পুটলাটা ছিল কালো কাপড়ে মোড়ানো এবং পুটলাটার মুখটা বন্ধ ছিল লাল সুতায় মোড়ানো, লাল সুতা দিয়ে মোড়ানো ছিল ওই মুখটা। তিনি পুটলাটা হাতে নেন, হাতে নিয়ে তিনি এক পা যখন সামনের দিকে আগান, তিনি চলে আসবেন সেখান থেকে, সেই মুহূর্তে ওনার ঠিক দুই হাত সামনে দাঁড়িয়ে আছে একটা অবয়ব এবং অবয়বটার দেহাকৃতি, দেহের আকৃতি যেরকম ছিল ওই যে তিনি দেখেছিলেন, তিনি ডোবার পারে যেটাতে দেখেছিলেন যে এই এন্টিটি ওনাকে পুকুরে ফেলে দিয়েছিল, আঘাত করেছিল সেই এন্টিটি, তবে তার আকৃতি ওই বাদুরটার থেকেও দুইগুণ বেশি, এত বড় আকৃতি। তার ডানা দুই পাশে ছড়িয়ে আছে, মনে হচ্ছে এই ডানা দিয়ে তাকে এখনই ঝাপটা দিয়ে তাকে মেরে ফেলবে। ফরিদ হুজুর দেখতেছেন সে তাকিয়ে আছে তার দিকে, এক দৃষ্টি তাকিয়ে আছে সেই বাদুর আকৃতির সে অবয়বটা। ফরিদ হুজুর কিছু বুঝে ওঠার আগেই সে অবয়বটা তার ডানা দিয়ে ফরিদ হুজুরকে এত জোরে মানে চেপে ধরে ফরিদ হুজুরকে তার শরীরের মধ্যে ঢুকিয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। ফরিদ হুজুর মনে মনে তিনি দোয়া দরুদ পড়েন এবং তিনি জোরে জোরে তার শুভাকাঙ্ক্ষীদের নাম ধরে ডাকতেন। শুভাকাঙ্ক্ষীদের নাম ধরে ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু তিনি যেটা বুঝতে পারেন যে মুহূর্তের মধ্যেই যেন সেই বাদুড়ের মতো এন্টিটির যে ডানা ছিল দুইটা, সেই ডানাগুলো যেন মুহূর্তের মধ্যে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়েছে এবং সেই বাদুড়ের মতো অবয়বটা সেখানে মাটিতে শুয়ে ছটফট করতেছে। এই জিনিসটা দেখে আর তিনি সেখানে দেরি করলেন না, তিনি বুঝে ওঠেন, বুঝে যান যে তার শুভাকাঙ্ক্ষীরা তার আশেপাশে আছে এবং তারা এই কাজটা করেছে। তিনি দ্রুত পায়ে হাঁটতে শুরু করেন এবং হাঁটতে হাঁটতে প্রায় মিনিট মানে বিশ মিনিটের মধ্যে তিনি পৌঁছে যান, তিনি মাহমুদ মিয়ার বাড়িতে পৌঁছে যান। কিন্তু মাহমুদ মিয়ারদের বাড়িতে পৌঁছে তিনি তাদের সাথে দেখা করেন না, তিনি শুধু তাদের বাড়িতে দেখেন যে তাদের বাড়ির ভিতরের পরিবেশের অবস্থা, মানে ভিতরের যে অন্যান্য সদস্যরা আছে তাদের অবস্থা কিরকম, তিনি একটু চুপি দিয়ে দেখেন যে না সবাই স্বাভাবিকভাবে আছে। তিনি পুতলাটা নিয়ে একটু দূরে সরে আসেন, দূরে সরে এসে তিনি মাটির রাস্তা ছিল, মাটির রাস্তার মাঝখানেই তিনি নিজের পকেট থেকে একটা মেস তিনি বের করেন, মেসের বাক্স। সেই মেসের বাক্স বের করে তিনি তো দেখতে পান সেই কাপড়ের পলিথিনের কাপড়, তিনি মানে তা ওনার আগ্রহ হয়েছিল যে ভিতরে কি আছে সেগুলো দেখার জন্য, কিন্তু ওনার যে শুভাকাঙ্ক্ষী ছিল তাদের পক্ষ থেকে সরাসরি নিষেধ ছিল যে পুতলা খোলা যাবে না, সরাসরি ওটার ভেতরে কি আছে এটাও দেখা যাবে না, সরাসরি সেটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তিনি আশপাশ থেকে কয়েকটা গাছের ডাল সংগ্রহ করে আনেন, ছোট ছোট যেগুলো মাটিতে পড়েছিল সেগুলো সংগ্রহ করে এনে তিনি টুকরো টুকরো করে এখানে সাজান এবং সাজিয়ে তিনি ওই পুতলাটাকে ওই ডালগুলোর উপরে তিনি রেখে দেন। এরপর তিনি সরাসরি একটা কাগজের টুকরার মাধ্যমে তিনি সেখানে আগুন লাগিয়ে দেন এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ওই পুতলাটা সম্পূর্ণ পুড়ে ওই গাছের ডালগুলো সহ সম্পূর্ণ পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। ছাই হয়ে যাওয়ার পরেও সেই ছাইয়ের যে কয়লাগুলো আছে গাছের ডালের কয়লাগুলো কিন্তু জ্বলন্ত অবস্থায় চকচক করছিল, একদম দেখা যাচ্ছিল। তো তিনি তখন বুঝতে পারেন যে কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে, ওনাকে এখন চলে যেতে হবে। উনি আর মাহমুদ ভাইয়ের ফ্যামিলিতে দেখা করেননি, তিনি সরাসরি ওনার বাসায় আস্তে আস্তে যতটা সময় লাগে তিনি চলে আসেন। এসে তিনি মাহমুদ ভাইকে কল করেন যে আশা করি আপনাদের ফ্যামিলিতে আর যে সমস্যাটা আছে সেটা শেষ হবে না, মানে আর কোনো সমস্যা হবে না, এবং যে রুকেয়া তিনি করেছিলেন, রুকেয়ার কথা যিনি বলেছিলেন অন্য হুজুরকে দিয়ে রুকেয়া করাচ্ছিল তারা, সেটা ছিল হুজুরের লাস্ট দিন, এর পরের দিন করালে হুজুরের সাত দিন সম্পূর্ণ হয়ে যাবে। তো মাহমুদ মিয়াকে তিনি এই কথাই বলে দেন যে আপনারা কালকে হুজুর যখন কাল শেষ হবে হুজুরের রুকেয়া, তখন আপনারা হুজুরকে একটা পরিমাণ মতো হাদিয়া দিয়ে হুজুরকে বিদায় করে দেন, এবং আশা করছি আপনাদের ফ্যামিলিতে আর সমস্যা হবে না এবং পরবর্তীতে সপ্তাহখানেকের মধ্যে আমি আপনার সাথে দেখা করব। হুজুর যখন রুকেয়া শেষ করে যান পরের দিন, তো এরপর থেকে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই চলে, আর কোন রকমের সমস্যা এবং সে ওই মাহমুদ মিয়ার ছোট ছেলের বউর সাথে যে সমস্যাটা হচ্ছিল এবং সে যে অদ্ভুত রকমের আচার আচরণ করছিল, একটা মানুষের পক্ষে তো আচরণ করা সম্ভব না, এইভাবে কি একটা মানুষ কিভাবে সে উল্টো হয়ে ঝুলে থাকবে সিলিং এর মধ্যে, একটা মেয়ের পক্ষে তো সম্ভব না কোনোভাবেই। তো সপ্তাহখানেক কেটে যাবার পর ফরিদ হুজুর একদিন সময় করে মাহমুদ মিয়ার বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আগে থেকেই তিনি জানতে পেরেছিলেন কিভাবে কে ব্ল্যাক ম্যাজিক করেছিল এবং কিভাবে করেছিল এই বিষয়ে তিনি জানতে পেরেছিলেন আগেই, এই সপ্তাহখানেকের ভিতরে তিনি জেনেছেন। তারপর তিনি এই বিষয়ে সবকিছু খুলে বলেন, খুলে বলার পর মানে তিনি যে কথাগুলো বলেন তিনি আর সেটা শেয়ার করেননি, কারণ এখানে অনেক রেস্ট্রিকশন আছে যেগুলো তিনি আর বলতে পারেননি। তো তিনি সবকিছু বলার পর মাহমুদ মিয়া খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি হুজুরকে বলেন, হুজুর আপনাকে কত টাকা হাদিয়া দিব আপনি বলেন, কারণ আমার ছেলের মানে আমাদের পরিবারে গৃহবধূকে নিয়ে যে এত সমস্যাটা হয়েছে, মানে দুই বছর যাবৎ তারা এই সমস্যায় ভুগছে, কোনোভাবেই সেই সমস্যার সলভ হচ্ছিল না। হুজুর আপনি আল্লাহর রহমতে আপনি কাজটা করে দিয়েছেন এবং আপনি বলেন যে আপনাকে কত টাকা আমরা হাদিয়া দিব। তো ফরিদ হুজুরকে এই কথা বলার পর ফরিদ হুজুর বলেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, আল্লাহ আমাকে যে শক্তিটুকু আমাকে যে সামর্থ্যটুকু আল্লাহ দিয়েছেন সেটা দিয়ে আমি মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করি, আমি মানুষের কাছ থেকে কোনো হাদিয়া বা কোনো মজুরি বা পারিশ্রমিক আমি নিতে চাই না। তো পরিশেষে তিনি সকল কথাবার্তা শেষ করে কুশল বিনিময় করে তিনি সেখান থেকে চলে আসেন। তো তিনি মূলত চট্টগ্রামে গিয়েছিলেন যে তিনি এক সপ্তাহ থাকবেন, কিন্তু এর বেশি সময় ওনার থাকা হয় কারণ মাহমুদ মিয়ার পরিবারের সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করার কারণে ওনাকে আরো বেশ কয়েক সপ্তাহ ওখানে থাকতে হয়। তারপর তিনি ওনার নির্দিষ্ট সেই সময়টুকু তো পেরিয়ে গিয়েছিল, তো সেই সময়টুকু শেষ করে তো তিনি প্রায় এক মাসের পর তিনি বাড়িতে ফিরে আসেন। তো এই ছিল ফরিদ হুজুরের ঘটনা। চলে যাচ্ছে সরাসরি আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটার সময়কাল আনুমানিক 2008 সালের দিকে। তো আমার দাদার বাড়ির এলাকার ঘটনা, সেটা একজন গ্রামের প্রবীণ লোকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তো উনি যেটা বলেন যে আমাদের দাদার বাড়ির এলাকায় যে একটা পুরনো মসজিদ ছিল, সে মসজিদটা ভেঙে প্রায় পনেরো বছর হবে এরকম বা আরো বেশি সময় ধরে ওই মসজিদটা ওখানে ছিল। তো ওই মসজিদ যখন ভেঙে ফেলা হয়, ওই ভেঙে ফেলার সময় একটা ঘটনা তারা এলাকাবাসীরা প্রত্যেকেই সেটা বুঝতে পারে। তো বিশেষ করে ওই মসজিদের যে মুয়াজ্জিন যিনি থাকতেন, যিনি ওই মুয়াজ্জিন এবং সেখানে পরিচর্যাকারী হিসেবেও তিনি থাকতেন, ওনার সাথেই মূলত মেইন সমস্যাটা হয়েছিল এবং তিনি নিজে প্রত্যক্ষদর্শী ছিলেন সরাসরি। তো এক পর্যায়ে গ্রামের সিদ্ধান্ত হয় যে এই মসজিদটা সম্পূর্ণটা মসজিদ ভেঙে ফেলা হবে, ভেঙে নতুন করে নতুন ডিজাইনে মসজিদ তৈরি করা হবে। 2008 সালের কথা। তখন মসজিদ যখন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, মসজিদটা ছিল একতলা মসজিদ, একদম অনেক আগে মসজিদটা তৈরি করা হয়েছিল যুদ্ধের সময়কার সময়, যুদ্ধের সময়, হ্যাঁ মানে যুদ্ধে 1971 সালে মসজিদটা ছিল, হয়তো এর আগে বা পরে ওটা তৈরি করা হয়েছিল। তো ওই মসজিদে একটা মিনার ছিল, মিনারটার উচ্চতা প্রায় চারতলা বাড়ির সমান। ওই মিনারের যে একদম উঁচুতে ওখানে মাইক লাগানো ছিল, ওই মাইকের সাহায্যে আজান দেওয়া হতো। তো এই সময়টাতে অর্থাৎ যখন মসজিদের একতলা ভবন সম্পূর্ণ ভাঙা শেষ হয়ে গিয়েছে, তো পাশে কিন্তু মুয়াজ্জিনের থাকার জন্য একটা আলাদা একতলা ছোট করে ঘর ছিল। তো মানে চাল দিয়ে তৈরি করা ছিল ঘর একচালা, ওখানে তিনি থাকতেন। তো যখন পুরো মসজিদের মেইন ভবনটুকু ভাঙার কাজ চলছিল, প্রায় ভাঙার শেষের পথে, তখন তিনি যখন হয়তো দেখা যাচ্ছে যে 2-3 দিন পরে মিনার ভাঙার কাজ শুরু হবে, ওই সময়টাতে মুয়াজ্জিন কিন্তু তখন সেখানেই থাকতেন। তো সেই মুয়াজ্জিন তিনি একদিন রাতের বেলা স্বপ্ন দেখতে পান যে একটা খুব সুন্দর বৃদ্ধ একজন লোক, খুব সুন্দর দাড়ি, সে বলতেছে, সে স্বপ্নের মধ্যে তাকে বলতেছে, মুয়াজ্জিনকে বলতেছে যে এই মিনারটা যেন ভাঙা না হয়, মিনারটা যেভাবে আছে সেভাবেই যেন থাকে, শুধুমাত্র মেইন মসজিদের মেইন ভবনটা ভেঙে ফেলার পর নতুন করে যেন শুধু মেইন ভবনটাই তৈরি করা হয়, মিনারটা যেন না ভাঙে, মিনারটা যেভাবে আছে সেভাবেই যেন থাকে। প্রথম রাতে তিনি এই স্বপ্নটা দেখতে পান। তো তিনি স্বাভাবিকভাবেই নেন যে হয়তো মিনারটা থাকলেই ভালো হবে, সুন্দর, এটা এত ভালো ভালো রয়েছে, এটা তো সমস্যা নাই যে ভেঙে ফেলতে হবে। যখন ওই দিন যখন কাজ শুরু হয়, পরের দিন সকাল থেকে কিন্তু মিনার ভাঙার কাজ শুরু হয়েছিল। তো যখন মিনার ভাঙার কাজ শুরু হয়, ওখানে যারা মিস্ত্রি যারা ছিল কাজ করতে এসেছিল ভাঙার, তারা একটু সমস্যায় পড়ে। তো সমস্যাটা ছিল যে একটু পরপর তাদের সাথে একটা দুর্ঘটনা ঘটত। তো হয়তো কেউ হাতুড় দিয়ে তার আঙুলের মধ্যে মানে ব্যথা পেত, আবার দেখা যেত কেউ পড়ে যেত, আবার দেখা যেত যে ছোট ছোট ইটের টুকরা ভেঙে তাদের উপরে পড়তো, এরকম একটা সমস্যা হচ্ছিল। তো বেশ অনেকক্ষণ যাবত এই সমস্যাগুলো বারবার হওয়ার কারণে প্রত্যেকেই কাজটা সেখানে বন্ধ করে দেয় এবং মুয়াজ্জিন তখন একটু চিন্তা করেন যে আমি যেটা রাতে স্বপ্নে দেখেছি এটা কি ছিল, বা আমি কেন এই জিনিসটা স্বপ্নে দেখেছি, এখন এই মিস্ত্রিরা এখানে কাজ করা অবস্থায় কেন তাদের সাথে এই সমস্যাটা হচ্ছে, এতদিন তো তাদের কিছু হয় নাই, তারা কোনোভাবেই কাজটা করতে পারতেছে না। মুয়াজ্জিন তখন মসজিদ কমিটির লোকেদের সাথে কথা বলেন যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখেছি একজন সুন্দর বৃদ্ধ লোক আমাকে বলতেছে যে মসজিদের মিনার যেন আমি না ভাঙি। মসজিদ কমিটি বলেন যে আচ্ছা যাক, আপাতত আজকে যেহেতু সকল মিস্ত্রিরা আহত হয়েছে কিছুটা, আজকে কাজ বন্ধ থাকুক, আগামীকাল থেকে এটা একদিনে যেন সম্পূর্ণটা ভেঙে ফেলে, এই জন্য তিনি বলেন যে বেশি করে লোক বা মিস্ত্রি যেন নিয়ে আসা হয়। ওই দিন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর তিনি নিজের রুমে বসেছিলেন মুয়াজ্জিন সাহেব। তখন ওনার তো একচালা ঘর, টিনের দরজার মধ্যে কেউ যেন কড়া নাড়তেছে। তিনি এটা স্পষ্টভাবে শুনেন এবং তিনি ভেতর থেকে বলেন, কে? তিনি ভেতর থেকে যখন জিজ্ঞেস করেন কে, তখন বাইরে থেকে একজন স্বাভাবিক মুরব্বী টাইপের একজন লোক যেভাবে উত্তর দিবে, আমি, কিন্তু সে তার নাম বলে নেই, সে বলতেছে আমি। তো তখন তিনি বলেন যে ভাবেন যে হ্যাঁ, গ্রামের হয়তো কোনো মুরব্বী আসছে ওনার কাছে। তো তখন তিনি দরজাটা খুলে দেন। দরজাটা খুলে দেওয়ার পর তিনি দেখতে পান তিনি স্বপ্নে যে বৃদ্ধ লোককে তিনি দেখতে পেয়েছিলেন, হুবহু সেম চেহারা, সেম শারীরিক গঠন এবং তার কাপড় পরনে কাপড়গুলো একদম সেম, কোনো পরিবর্তন নাই, সে ওনার সামনে দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিন সাহেব কিছুটা অবাক হয়ে যান এবং তিনি চমকে ওঠেন প্রথম দেখা মাত্রই ওই বৃদ্ধ লোকটিকে। তখন ওই বৃদ্ধ লোক কোনো কিছু না বলে সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করে সব বসে পড়ে খাটের উপর বসে পড়ে মুয়াজ্জিনের বসে। সে মুয়াজ্জিনকে বলে, আমি এই মিনারের উপরে থাকি, এটাই আমার থাকার জায়গা, আমি এই মসজিদে বেশিরভাগ সময় নামাজ পড়ি, আমার ভালো লাগে এখানে থাকতে, তোমরা দয়া করে কষ্ট করে এই মসজিদের মিনারটা পরিবর্তিত করো না, তো মসজিদের মিনারটা যেন সবসময় থাকে, এটা ভেঙে ফেললে আমার এখান থেকে চলে যেতে হবে, আমি এখান থেকে অন্য কোথায় যেতে পারবো না, তোমরা এই মসজিদের মিনারটা ভেঙো না। মুয়াজ্জিন সাহেব অবাক হয়ে যান যে আপনি কে, আপনি মসজিদের মিনারের উপরে থাকেন কিভাবে? তখন তিনি বুঝতে পারেন কিছুটা যে এটা মানুষ না, কারণ উনি ওনার সামনে আসলে কখনো বা উনি কখনো সরাসরি কোনো জিনের মুখোমুখি তিনি হন নাই, এই প্রথমবার তিনি সরাসরি ওনার সামনে তিনি জিন দেখতে পারতেছেন এবং সে উপদেশ দেওয়ার জন্য আসছে সরাসরি মুয়াজ্জিন সাহেবের কাছে। এই কথাটুকু তিনি বলে দেন, বলে তিনি এর মুয়াজ্জিন সাহেবকে কোনো কথা বলার তিনি সুযোগ দেন নাই। মুয়াজ্জিন সাহেব শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং তিনি একটা ঘোরের মধ্যে ছিলেন, তিনি যে কিছু জিজ্ঞাসা করবেন বা তিনি কিছু প্রশ্ন করবেন এই সামর্থ্যটুকু, এই শক্তিটুকু বা তার এই জ্ঞানটুকু তার ছিল না। মুয়াজ্জিন সাহেব শুধু তাকিয়ে আছেন যে এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার ফেসের গঠন, সেই বৃদ্ধ লোকটা তখন আর দরজা দিয়ে বের হয় নাই, সে ওয়াল যে ছিল, টিনের বেড়া ছিল ঘরের, সেই বেড়া ভেদ করে সে বেরিয়ে যায়। যখন বেড়াটা ভেদ করে সে বেরিয়ে যায় তখনই সে মুয়াজ্জিনের কিছুটা হুঁশ ফিরে আসে এবং সে ঘোর মুয়াজ্জিনের ঘোর কেটে যায়। মুয়াজ্জিনের ঘোর যখন কেটে যায় তখন তিনি স্পষ্টভাবে বুঝতে পারেন যে না, এটা অবশ্যই জিনের সাথে আমি ছিলাম, আমার সাথে কথা বলেছে, সে আমাকে স্বপ্নে দেখা দিয়েছে মিনারটা যেন না ভাঙা হয়। মুয়াজ্জিন সাহেব তিনি স্বপ্নের কথা বল মানে তিনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নে সরাসরি লোক, সেই বৃদ্ধ লোকটা ওনার সামনে এসেছেন। এখন তিনি এই কথাটা কি মসজিদ কমিটির সদস্যদেরকে জানাবেন কিনা, সে তো সরাসরি এসে বলে গেল এই মিনারটা যেন না ভাঙা হয়। তিনি চিন্তা করলেন না যে আমরা এখন যদি তিনি মসজিদ কমিটির সদস্যদেরকে না জানান তাহলে তো আর এটা ভেঙে ফেলা হবে, এটা তো থাকার মানে রেখে দেওয়া যাবে না। তখন তিনি পরদিন সকালবেলা মসজিদ কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন এবং তিনি বলেন যে এরকম ঘটনা ঘটেছে, উনি আমার সামনে এসেছেন, সরাসরি এসে বলছেন তিনি এই মিনারের উপরে থাকেন, এই মিনারটা যেন ভাঙা না হয়। কমিটির সদস্যরা হাসি ঠাট্টা করতে থাকে যে আপনি কি বলতেছেন, এগুলো পাগলামি করতেছেন, এটা কি কোনোভাবে সম্ভব? হ্যাঁ, কেউ উনার কথা বিশ্বাস করে না এবং তারা কড়াভাবে অর্ডার দিয়ে দেয় সেই মিস্ত্রিদেরকে যে এই মিনারটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে হবে, আর এই মিনারটা এখানে রাখা যাবে না, আমরা নতুন করে মিনার তৈরি করব পরবর্তীতে, এখন আমরা মিনার করব না। তারা বলতেছে তারা গম্বুজ তৈরি করবে, মিনারটা থাকবে না। তো তখন ওই মিনারটা ওই দিনে অনেক লোকজন দিয়ে মিনারটা সম্পূর্ণ ভেঙে একদম নিচে ফেলে দেওয়া হয়, গুড়িয়ে ফেলা হয় একদম মাটির সাথে। তো পরবর্তীতে সবগুলো আস্তে আস্তে পরিষ্কারে কাজ চলে। মুয়াজ্জিন সাহেব তিনি সন্ধ্যার পরে যখন তিনি নিজের রুমে বসেছিলেন তখন হঠাৎ করে ওনার কাছে দুজন লোক আসে, এসে ওনাকে ডাকতে থাকে, বলেন দরজা খুলেন দরজা খুলেন, আমাদের সেক্রেটারি সাহেব তো অসুস্থ, একটু তাড়াতাড়ি আসেন, ওনাকে একটু পানি পড়া টানি পড়া দিয়ে যান, উনি তো একটু পাগলামি করতেছে বা ওনার শারীরিক কন্ডিশন ভালো না, একটু আসেন। তো তখন তিনি বের হন, বের হয়ে দেখেন যে তাদের মসজিদ কমিটির যে লোকজন আছে তাদের মধ্যে থেকে দুইজন, তারা বলতেছে যে তাদের মসজিদ কমিটির যে সেক্রেটারি উনি নাকি খুব অসুস্থ, ওনাকে দেখতে যেতে হবে, এটা ডাক্তারি কোনো সমস্যা না, তারা বলতেছে। তো মুয়াজ্জিন তখন কিছুটা আন্দাজ করতে পারেন যে এই সেক্রেটারি সাহেবই বেশি চিল্লাচিলি করছিলেন যে মিনারটা এখানে কোনোভাবে রাখা যাবে না, এটা ভেঙে ফেলতে হবে। তো তিনি একটু কিছুটা আন্দাজ করেন যে হ্যাঁ হয়তো কোনো সমস্যা হয়েছে, তিনি সরাসরি সেই সেক্রেটারি সাহেবের সেই কমিটির লোকের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর তিনি দেখেন বিছানায় শুয়ে নিজের শরীর নিজে আঘাত করতেছে, এত জোরে জোরে নিজের বুকের মধ্যে নিজের পেটের মধ্যে সে হাত দিয়ে আঘাত করতেছে খুব জোরে জোরে। তিনি পাশে বসেন, বসে তিনি মাথার ওনার কপালে হাত রেখে মুয়াজ্জিন সাহেব তিনি দোয়া দরুদ পড়তে থাকেন এবং কিছু আয়াত কোরআনের আয়াত তিনি পাঠ করেন। তো একটা পর্যায়ে দেখেন যে কিছুটা শান্ত হয়েছে, শান্ত হওয়ার পর তিনি বলেন যে গ্রামের একজন কবিরাজ আছেন নাম করা হুজুর, ওনাকে অনেকে কবিরাজ বলে হুজুরও বলে, তো ওনার কাছ থেকে কয়েকটা তাবিজ এনে যেন তার ওনার শরীরে লাগিয়ে দেওয়া হয় এবং কিছু পরামর্শ দরকার হলে ওই হুজুরের কাছে গেলে ওই হুজুর পরামর্শ দিয়ে দিবে। মুয়াজ্জিন সাহেব তখন চলে আসেন রাতের বেলা এবং তিনি মিনারটা যেখানে ভাঙা হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে তিনি ভাবছিলেন এই মিনারটা যদি না ভাঙা হতো তাহলে কতই না ভালো হতো, এই মিনারে যিনি থাকেন ওনারও কত সুবিধা হতো। এখন তিনি একটা কথাই চিন্তা করতেছেন যে এই মিনারটা ভেঙে ফেলার কারণে উনি রাগান্বিত হয়ে তাদেরকে তিনি চেপে ধরেছেন এবং তাদের সমস্যা করতেছেন। তো তিনি তখন নিজে কোনো কিছু যে করবেন, মানে তিনি তো এই মানে এরকম রাস্তায় তিনি কখনো যান নাই, জিন রিলেটেড সমস্যার সমাধানেও তিনি যান নাই বা কোনো জিনের সাথে আগে ওনার দেখা হয় নাই, এই প্রথমবার উনি এটা ফেস করেছেন। সেখানে দাঁড়িয়ে তিনি ভাবতে থাকেন এই মিনারটা রেখে দেওয়া উচিত ছিল। তো তিনি সেখান থেকে রুমে চলে আসেন এবং পরবর্তীতে আস্তে আস্তে তিনি শুনেন যে ওই লোকটাকে যে সেক্রেটারি ছিলেন মসজিদের ম্যানেজিং কমিটির, ওনাকে পরবর্তীতে তাদের গ্রামের আরেকজন হুজুরকে, ভালো হুজুরকে যিনি কবিরাজি করেন, ওনাকে দেখানোর পর আস্তে আস্তে সপ্তাহখানেকের মধ্যে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তো পরবর্তী সময়ে কিন্তু কিছুটা সুস্থ হয়ে পড়ার জন্য যেহেতু ওটা ভেঙে ফেলা হয়েছে আস্তে আস্তে নতুন মসজিদ নির্মাণের কাজটাও শুরু হয়ে যায়। ওই ভাঙা মসজিদের পাশেই বড় দোচালা একটা টিনের ঘর তৈরি করা হয়েছিল, ওখানে ওই মসজিদে যারা নামাজ পড়তো প্রত্যেকে ওখানে আপাতত নামাজ পড়ে। তো মসজিদের কাজ শুরু হয় এবং যারা কাজ করতেছে তারা বলতেছে যে আগামী 3-4 মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। তো এদিকে ওই কমিটির যে লোকটা অসুস্থ ছিল, অসুস্থ হয়ে গিয়েছিল, সমস্যা দেখা দিয়েছিল, তিনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন ওই হুজুরকে দেখানোর পর থেকে। তো পরবর্তী সময়ে যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে সেই লোক, তখন তিনি একবার ওই লোকের সাথে দেখা করেন, কমিটির লোকের সাথে দেখা করে বলেন যে দেখেন আমি আপনাকে আপনার ভালোর জন্যই বলেছিলাম এবং এই জিনিসগুলো আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে তো আপনার ঈমান থাকবে না, কারণ জিনের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এটা আপনি যদি বিশ্বাস না করেন তাহলে তো আপনার ঈমান থাকবে না। তো যাই হোক, আমি সতর্ক করেছিলাম আপনি সেটা করেন নাই, সে কারণে আপনাকে একটু ভুগতে হয়েছে, কারণ আমি বলেছিলাম এই মিনারে একজন ভালো জিন থাকেন, ওনার সেই জায়গাটা আপনারা ইচ্ছাকৃত ভাবে আপনারা নষ্ট করে দিয়েছেন, এই মিনারটা কিন্তু না ভাঙলেও হতো। তো পরবর্তীতে ওই লোক সেক্রেটারি, তিনি মসজিদ কমিটির সেক্রেটারি, তিনি ক্ষমা চান মুয়াজ্জিনের কাছে এবং বলেন যে আল্লাহ রক্ষা করছে ওই আপনাদের দোয়ায়। তো তখন ওই মুয়াজ্জিন সাহেব, তো যখন মসজিদের কাজ চলমান প্রায় 2-3 সপ্তাহ কেটে গেছে মসজিদের কাজ চলমান, তো একটা পর্যায়ে তিনি একদিন রাতে আবার তিনি স্বপ্ন দেখেন সেই বৃদ্ধ লোকটাকে, সুন্দর শারীরিক গঠন, এত সুন্দর নুরানির চেহারা, মাথায় পাগড়ি, পুরো শরীর একদম সাদা পাঞ্জাবি পরনো, একদম হাঁটুর নিচ পর্যন্ত পাঞ্জাবি। তো এই জিনিসটা তিনি দেখতে পান। তখন ওই বৃদ্ধ লোকটি, অর্থাৎ সেই জিনটি, যে জিনকে যিনি স্বপ্নে দেখেছিলেন এবং ওনার সামনে এসেছিলেন, সেই জিনটাকে আবার তিনি স্বপ্নে দেখার পর ওই জিনটা ওনাকে স্বপ্নের মাধ্যমে বলতেছে যে তুমি তুমি অনেক বড় আলেম হবে, তুমি আমার জন্য কথা বলেছ, তুমি আমার থাকার ব্যবস্থা করার জন্য কথা বলার চেষ্টা করেছো, কিন্তু হয়তো তোমার কথা মানে নাই, কিন্তু তুমি আমাকে, তুমি আমার ভালোর জন্য তুমি চেষ্টা করেছো, আমি দোয়া করে দিলাম তুমি অনেক বড় আলেম হবে, ইনশাল্লাহ তুমি সঠিক পথে সবসময় চলবে। তো এরকম কিছু উপদেশমূলক কথা নাকি তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন। তো এরপর পরবর্তীতে, এত 2000 অনেক আগের কথা ছিল, তো এর পরবর্তীতে এখনকার সময়ে ওই মুয়াজ্জিন সাহেব, তিনি একটা দরবার শরীফের ভালো মানের একটা তিনি টিচার হিসেবে মানে কাজ করতেছেন, টিচার হিসেবে তিনি পড়াচ্ছেন, আরবি পড়াচ্ছেন। তো এটাই ছিল ওনার উন্নতির। তো উনি তো উনি একটা কথাই বলতেছেন যে ওই জিন, ওই যে বৃদ্ধ ভালো জিন যে আমার জন্য দোয়া করে দিয়েছিল, ওনার দোয়াতে আজকে আমি এই পর্যন্ত এসেছি, কারণ উনি তো বলে দিয়েছিলেন আমি একজন ভালো আলেম হব, সৎ পথে চলার জন্য সে উপদেশ দিয়েছিল আমাকে। তো পরবর্তীতে তিনি ওই দরবার শরীফের খাদেম হিসেবে নিয়োগ পান এবং তিনি আরবি টিচার হিসেবেও ওই দরবার শরীফের মাদ্রাসায় তিনি শিক্ষকতা শুরু করেন, এবং এখন মানে এই বর্তমান সময়েও তিনি ওই দরবার শরীফের মাদ্রাসাতে তিনি শিক্ষক হিসেবে এখন ওনার চাকরি জীবন তিনি পার করছেন। তো এই ছিল আজকের দুটি ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ঘটনা থাকে, হোক ছোট কিংবা বড়, আপনারা সেই ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন ভৌতিকতার ইমেল অ্যাড্রেসে।